ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वांछाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादत निजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरजभिततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये। जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रियाद्वैत गदाधर श्रीवासरि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वासलंग पंगुलंग हयते गिरी जत्कृपा तमहं वंदे परमानंद माधवम सिद्धुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सुन्नत नामे। तो श्री चैतन्य महाप्रभुर शुभ आविर्भाव तिथि गौर पूर्णिमा उपलक्षे हमरा महाप्रभु लीला कथा आलोचना करछि। तो हमरा जानी महाप्रभु तार प्रसिद्ध बा श्रेष्ठता हछे तार खूब उदार भगवान जो अनंत रूप रहे अनंत रूप मध्य ये चैतन्य स्वरूप चैतन्य स्वरूप तार करुणा विशेष भाव प्रकाशित हो। तो तार लीलार माध्यम थे हमारे जानी जे महाप्रभु अत दयालु जे तिनी अधम पापी जे कोनो व्यक्ति को उद्धार करते प्रस्तुत आछेन सबाई के तार करुणा अत शक्तिशाली से जत बड़ पापी हक ना कन जत बड़ अपराधी हक ना कन से समस्त प्रतिबंधक के अतिक्रम करे महापुरुष कृपा सबाई काछे पहुंच जाए। तै आमरा सुने छी पापी तापी जत छिल हरि नामे उद्धारिल तार साखी जगाय माधव। तो महाप्रभु करुणार संपर्क बहु कथा मार सुनछे कि भावे झाड़ीखंड बने तिनी पशुपाखी उद्धार करेछन मानुष तो दूरे थाकुक जरा पशुपाखी महाप्रभु जखन कीर्तन करते करते पुरी थेके झाड़ीखंड बन दिए वृंदावने जासिलेन कि भावे तार संगी तार सेवक बलभद्र प्रभु भट्टाचार्य से देखछिलेन जे महाप्रभु कीर्तन करछन তার কীর্তন শুনে পশুপাখিরাও প্রভাবিত হচ্ছে তারা হিংস্র স্বভাব পরিত্যাগ করে পরস্পরকে আলিঙ্গন করছে চুম্বন দিচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই হরিনামের প্রভাব বা মহাপ্রভু করুণার প্রভাব কত বেশি। তার করুণার প্রভাব যত বড় পাপি হলেও তার করুণার প্রভাবকে সে স্তব্ধ করতে পারে না। কিন্তু যে এক ধারায় বলা আছে যে মহাপ্রভু করুণাময় সবাইকে উদ্ধার করতে পারেন কেউ সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার আচরণের মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে আমাদের বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। বড় পাপ করলে ভগবান রক্ষা করবে ভগবান বলছেন অহমতম সর্বাপেভ মুখ্যে স্বামী তোমাকে যদি পাপ করে থাকি, ভগবানের শরণাগত হলে কৃষ্ণ বলছেন আমি তোমার পাপ থেকে উদ্ধার করব। কিন্তু অপরাধের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে। যেরকম আমরা সব থেকে প্রসিদ্ধ লীলা জগাই মাধাই উদ্ধার লীলা থেকে বুঝতে পারছি, জগাই মাধাই মতন পাপি তো গুরু মহারাজ বলছেন অত পাপি ছিল, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে তো সব পুরাণ খোঁজে খোঁজে দেখত, পুরাণে লেখা থাকে না এই পাপ করবে না সেই পাপ করবে না, পাপের লিস্ট ওরা কি করতো, যত পুরাণ আছে সব পুরাণ খুঁজে পাপের লিস্ট বানাতো, কেন এগুলো আমাকে করতে হবে, এই জন্য কোন কত কত 108 পাপের লিস্ট বানাবে, কত আজকে 10টা পাপ হলো 15টা পাপ হলো, সবটা যেন পাপ, সব থেকে বড় পাপ কি ওটা করবে। তো এইরকম ছিল জগাই মাধাই। তো আমরা জানি যে কিভাবে জগাই মাধাই উদ্ধার পেয়ে গেলেন, ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন, তো সেটা তো মহাপ্রভু করুণা। জগাই মাধাই কি হলো, তাদের অনুভব কি ছিল, আমাদের শুধু মহাপ্রভু করুণা কথা চিন্তা করে বসলে হবে না। মহাপ্রভু করুণা যারা প্রাপ্ত হয়েছে তাদের প্রতি দৃষ্টি দিতে হবে, তাদের আচরণটাও দেখতে হবে। ঠিক যেরকম আমি বলে থাকি, তো কৃষ্ণ বলছেন, আমরা বলছি ভগবত গীতা আজ এটি যথাযথ, যথাযথ মানে কি না, ভগবান যেই রকম বলেছেন ঠিক সেই রকম করবে, যথাযথ ভগবান যা বলেছেন তাই করবে। তো কেউ বলতে পারে একটা শ্লোক ভগবান কৃষ্ণ সব ভগবত গীতা বলে, ভগবান কৃষ্ণ কি বলছেন, হে অর্জুন যত ইচ্ছাসি তত করু, তোমার যা ইচ্ছা তা করো, কি যা ইচ্ছা তা করবো, আমরা যা ইচ্ছা তা করবো, হ্যাঁ কি না, কেন ভগবান তো বলছে আজ ইট ইজ, ভগবান যেরকম বলবো সেরকম আমি করবো, আমি সব গীতা পড়বো, শেষে বাড়িতে ভগবান বলছে যত ইচ্ছা সে তত করু, আমি ভগবান কথাই বলবো করবো, যত মত তত পথ। হ্যাঁ বাংলায় যত মত পথ মনে হয় গীতার এই শ্লোক থেকে পেয়ে গেছে, যা ইচ্ছা তা করো, হ্যাঁ তা করবো, কেন নাই, সেজন্য ভগবত গীতা আজ ইট ইজ, ভগবত গীতা যথাযথ মানে ভালো করে শুনবেন, ভগবান যেই রকম বলেছে সেই রকম নয়, শুধু ভগবান যেরকম বলছে সেই রকম ভগবত গীতা যথাযথ নয়, ভগবত গীতা যথাযথ কখন হবে না, ভগবান যেরকম বলেছেন অর্জুন যেইভাবে গ্রহণ করেছে তাহলে যথাযথ হবে, বুঝতে পারছেন, তাহলে কমপ্লিট হবে। তো ভগবান কিভাবে বলেছে সেটা শুনলে হবে না, অর্জুন কিভাবে গ্রহণ করেছে সেটা দেখতে হবে, তাহলে যথাযথ হবে। ভগবান কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু জগৎ শিক্ষক, অর্জুন হচ্ছেন সর্বোত্তম শ্রেষ্ঠ শিষ্য। তো বিচার করা হবে শুধু ভগবান কৃষ্ণ কি বলেছেন তা নয়, অর্জুন কিভাবে গ্রহণ করেছে সেটা যদি আমরা করি তাহলে ভগবত গীতা যথাযথ হবে, নাহলে যথাযথ হবে না। তো ভগবান বলছেন যত ইচ্ছাসি তত করু, অর্জুন কিভাবে গ্রহণ করলো সেভাবে যদি আমরা গ্রহণ করতে হবে, ভগবান বলছেন যা ইচ্ছা তা কর, অর্জুন কি যা ইচ্ছা তা করলো, অর্জুন কি বললো না, করি সে বচনম তব, আপনার যে সিদ্ধান্ত, কৃষ্ণ ভগবান ভগবত গীতা গুজ্জ গুজ্জতর গুজ্জতম জ্ঞান বলে সর্বগুজ্জতম ভূয় শৃণুমে পরমম বচ বলছেন, তো অর্জুন বলছেন আপনার যে শেষ কথা সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, আমি সেটি করবো। তো সেজন্য যখন আমরা মহাপ্রভুর করুণার কথা বিচার করি তখন কেউ মনে গো মহাপ্রভু তো করুণাময়, তাহলে আমাকে তাহলে আর কিছুই করতে হবে না, জগাই মাধ্যে অত বড় পাপই ছিল উদ্ধার, আমি তাহলে পাপ করতেই থাকি তাহলে উদ্ধার পেয়ে যাব, কিন্তু তা নয়। জগাই মাধের মনোভাব কিরকম ছিল, জগাই মাধায় উদ্ধারকে সমস্ত মুন ঋষি দেবতারা পর্যন্ত তারা আশ্চর্য হয়ে গেছে যে জগাই মাধের কত সৌভাগ্য, জগাই মাধের তো সৌভাগ্য নয়, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কত করুণা তার বেশি প্রশংসা করা হয়েছে, তো সবাই তাদের প্রশংসা করছে। জগাই মাধাই সাক্ষাৎ উদ্ধার পেয়ে গেল, অন্য অবতারে ভগবান এসে ভক্তকে উদ্ধার করেন, অসুরদেরকে উদ্ধার করেন, তাদের বধ করে উদ্ধার করেন, জগৎ মাধাকে বধ না করে সাক্ষাৎ স্বর জগৎ দেখতে পারছে, জগৎ মাধা কিভাবে উদ্ধার পেল এই সশরীরে। কিন্তু অত বড় সৌভাগ্য লাভ করার পরে মাধাই যে অপরাধ করেছিল তার মনোভাব কিরকম ছিল, সে কি সুস্থি ফিল অনুভব করছিল, সে কি আনন্দ পেয়েছে, ও তাহলে আমার কোন চিন্তা নাই, আমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে গেছি, মহাপ্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি কৃষ্ণ প্রেম পেয়ে যাব, কিন্তু এইরকম ভাব তার ছিল না। বরঞ্চ অত হয়ে যাওয়ার পরেও সাক্ষাৎ ভগবান ক্ষমা করলেন, সারা জগৎ তার উদ্ধার দেখে আনন্দ পেল, কিন্তু মাধাইর মনের মধ্যে গ্লানি থেকে গেল। মাধাই তার হৃদয়ে কি ভাব ধারণ করেছে সেটা আমাদের দেখার বিষয়। মহাপ্রভু তো তার কাজ করেছেন, জগাইয়ের অনুভব কি ছিল, জগাই মহাপ্রভুর কাছ থেকে নিত্যানন্দ কৃপা পেয়ে সে আমি এবার হয়ে গেছি, কৃপা পেয়ে গেলাম না, এটা ছিল না। এই সব কিছু হওয়ার পরেও সে মনে খুব গ্লানি অনুভব করছিল, সে আনন্দ পায়নি। তো সুযোগ খোঁজে একদিন নিত্যানন্দ প্রভুকে নিরিবিলি জায়গায় পেয়েছে, নির্জন জায়গায় পেয়েছে, তখন সে নিত্যানন্দ প্রভুর চরণ ধরে পড়িয়ে আছে আর খুব কান্না করছে, সে কত মনস্তাপ করছে যে কি অধম, কি পাপি, কি অপরাধী, তো আপনার মতন মানুষের মাথায় আমি এরকম আঘাত করেছি। ভক্তের মন থেকে গ্লানি কোনদিন যাবে না, আর এই গ্লানিটাকে তাকে বেশি কি করবে, শুদ্ধ করবে। সেজন্য মহাপ্রভু কি করছেন দেখছেন, জগাই মাধবের কি ভাব সেটা আমাদের দেখতে হবে। জগাই মাধাই মাধাই কিন্তু যে অপরাধ করলো, মহাপ্রভু ক্ষমা করার পরেও তার গ্লানি যাচ্ছে না, সে নিত্যানন্দ প্রভুকে একান্ত পেয়ে তার চরণ ধরেছে আর খুব কান্না করছে, আমার কি গতি হবে কি নাই। তো মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে না মাধাই তুমি চিন্তা করো না, তুমি আমাকে আঘাত করেছ কিন্তু সেটা তো আমার কষ্ট হয় না, কেননা যদি মার কোলে ছেলে পায়খানা করে পিছাপ করে মা কষ্ট পায় না, মার কোলে শুয়ে ছেলে যে লাথি মারে তাতে মা অপরাধ নেয় না, মা অপরাধ নেয় না, ঠিক সেই রকমই তুমি আমাকে যা করেছো তার জন্য আমার কোনো আমি অপরাধ নেই না। তখন মাধাই বলছে আপনি না আমাকে ছেড়ে দিয়েছেন, কারণ আর অনেক বহু বৈষ্ণবদের কাছে আমি অপরাধ করেছি বা বহু লোকেদের কাছে আমি হয়রান করেছি, পাপ করেছি, বহু লোকের এখানে স্নান করতে আসতেন, তাহলে আমার কি গতি হবে। তখন নিত্যানন্দ বলছেন ঠিক আছে, তুমি যে ঘাটে বসে এই সমস্ত অপকর্ম করেছ, মহাপ্রভু নিত্যানন্দ বলছে না আরে না না তোমার কোনো চিন্তা নেই, আমি ক্ষমা করে দিয়েছি, তুমি লোকেদের কাছ থেকে অপরাধ করেছো পাপ করে তো কি হলো, কিন্তু সেটা জগৎকে শিক্ষা দিচ্ছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ক্ষমা করেছেন আর কিছুই থাকতেই পারে না, কিন্তু জগৎবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ কি বললেন, তাকে বললে না যে না না তোমার অপরাধ নেই, ঠিক আছে তোমার মনে যে গ্লানি আছে তো সেই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, না তুমি ঘাট সাজাও ভালো করে, এই ঘাটে তুমি তো ও বলছে আমি যে কার কাছে অপরাধ ক্ষমা চাইবো, আমি তো চিনি না কার কাছে কি পাপ করেছি কি অপরাধ করেছি, তাহলে তখন হ্যাঁ তাহলে তুমি এই ঘাট সাজাও, ঘাট পরিষ্কার করো, আর সেই ঘাটে যখন লোকেরা স্নান করতে আসবে আর তোমার প্রসন্ন হবে সন্তুষ্ট হবে। তো চিন্তা করে দেখুন যেই ঘাটে লোকের অত ভীতত্রস্ত হতো, কত লোক মেরেছে, কত ঘর পুড়িয়ে দিয়েছে, কত লোক লুণ্ঠন করেছে, তারা যদি দেখবে সেই মাধাই বসে বসে ঘাট পরিষ্কার করছে, কোদাল দিয়ে ঘাট সাজিয়ে দিচ্ছে, তো এই যে খুশি হবে, এই যে বৈষ্ণবদের হৃদয়ে প্রসন্নতা, এটা জগৎবাসীকে দেখাচ্ছেন যে আমাদের যথার্থ সুচিতা শুরু হবে কোথা থেকে, না মনে এই অনুশোচনা আসলে আর বৈষ্ণবদের প্রসন্নতা, বৈষ্ণব যে কাজে প্রসন্ন হবে তাতে আমাদের এই অপরাধ দূরে যাবে। তাই এই একটা শিক্ষা আছে যে বৈষ্ণব অপরাধটা যে মায়াপুর ধামে ভগবান অপরাধ নেবেন না তা নয়, আমরা বলি না অন্য ধামে অপরাধ করলে সঙ্গে সঙ্গে অপরাধের ফল, মহাপ্রভু কৃপাময় অপরাধ গ্রহণ করবে না তা নয়, অপরাধের প্রাধান্য রয়েছে এই অপরাধের প্রাধান্য রয়েছে বলে মা সচ্ছী মাতার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। আমরা ধামে আছি, তাই আমাদের ধামে মায়াপুর ধাম খুব ঔদার্য ধাম, অন্য ধামে পাপ হবে অপরাধ হবে, মায়াপুর ধামে অপরাধ, কিন্তু এটা ঠিক নয়। তার কি না, তাহলে সচ্ছী মাতাকে দিয়ে মহাপ্রভু দৃষ্টান্ত রাখতেন না? মহাপ্রভু সেবা সঙ্গনে সে মহাভাব প্রকাশ করছেন, সবাইকে কি করছেন না বর দিচ্ছেন, সবাইকে বলছে আসো চা, কে আর কি লাগবে। বিভিন্ন রকমের ভক্ত বিভিন্ন কথা বলছে, কে বলছে আমাকে প্রেম দাও, কে বলছে আমার স্বামী আমাকে ভক্তি দিকে আসতে দেয় না, আমাকে কৃপা করুন তার মতিগতি পরিবর্তন হয়ে যাক, বিভিন্ন রকমের কথা বল, সবাইকে উদ্ধার করছেন। তো তখন শ্রীবাস ঠাকুর এসে বলছেন যে মহাপ্রভু আপনি সবাইকে প্রেম দিচ্ছেন আর সচ্ছী মাকে প্রেম দেবেন না? তো মহাপ্রভু কি বলছে, না আমি সচ্ছী মাতাকে প্রেম দিব না, মাকে প্রেম দিব না। না কেন প্রেম দেবেন না? ও অপরাধ করেছে, ও বৈষ্ণবচরণ অপরাধ করেছে। তখন শ্রীবাস ঠাকুর বলছেন আরে সে আপনার মা, সে আপনাকে 10 মাস কোলে ধারণ করেছে, তার আবার কি অপরাধ হতে পারে আপনি তাকে প্রেম দেবেন, প্রেম থেকে বঞ্চিত করবেন? হ্যাঁ সে অপরাধ করেছে, সে অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছে, তাই সে প্রেম পাওয়ার অধিকারী নয়। তখন শ্রীবাস ঠাকুর বুঝাচ্ছে আরে সে অত মহান, তুমি জগৎকে ধারণ করছো, সে তোমাকে ধারণ করছে, যদি মা কোনো অপরাধ করেও থাকে তুমি তাকে ক্ষমা করে দেবে না? যে না আমি ক্ষমা করতে পারবো না, যদি আমার মা প্রেম চায় তাহলে অদ্বৈত আচার্যের কাছে গিয়ে তাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। সঙ্গে শ্রীবাস ঠাকুর অদ্বৈত আচার্যের কাছে গিয়েছেন যে অদ্বৈত আচার্য প্রভু আপনাকে একটা কাজ করতে হবে, তা না হলে সচ্ছী মা প্রেম পাবে না। না কি করতে হবে আমাকে বলো, সচ্ছী মা অবশ্যই প্রেম পাবে, কি করতে হবে? না আপনাকে আপনার চরণ ধুলি দিতে হবে, সে মাথায় লাগাবে। আরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তুমি কি বলছো, আরে তুমি আমাকে নরকে যাওয়ার কথা বলছো, আরে সচ্ছী মাতা গঙ্গা থেকেও পতিত পাবনি, যে ভগবান বিশ্বম্বরকে ধারণ করে রেখেছে সে মানে অদ্বৈতাত পঞ্চমুখ হয় সচ্ছী মাতার মহিমা বর্ণনা করছেন, সে জগৎ মাতা কত বর্ণনা করছেন, আর যখন বর্ণনা করছেন এরকম করে সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্য সচ্ছী মার মহিমা গান করতে করতে সে একদম মানে ভাবে বিহর হয়ে মূর্ছা হয়ে গেছেন। আর যখন অদ্বৈতাচার্য মূর্ছা হয়ে গেছেন তো উনি তো জেনে শুনে চরণ ধুলি দেবে না মা শশীর কপালে লাগাবার জন্য। তখন চৈতন্য মহাপুর মা সচ্ছী মাতাকে বলছেন তা এক্ষুনি ধরো তাড়াতাড়ি, এখন তোর জ্ঞান নেই অচেতন, এখন তার ধুলা নিয়ে মাথায় লাগ, যত পারে লাগাও, আর জ্ঞান আসে গেলে দেবে না। তখন মা সচ্ছী কি করেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে সে অদ্বৈতাচার্য চরণ ধরে সব ধুলা লাগাচ্ছেন, মাথায় লাগিয়ে দিয়েছে, আর যখন লাগিয়েছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেছেন। মহাপুর সময় তো সাক্ষাৎ দেখতে পারতো সবাই, জগাই মাধাই উদ্ধার থেকে শুরু করে ঝাড়িখণ্ডের জঙ্গলের পশু পাখি সবাই দেখ সাক্ষাৎ, কারণ মহাপ্রভু যখন ছিলেন তার এই লক্ষণ ছিল, তাকে যে দেখবে সে প্রেম পাবে। তারা প্রেম সাক্ষাৎ সবাই দেখতে পারলো, মা সচ্ছী মাতা প্রেম পেয়েছেন। তখন সবাই জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে কি অপরাধ হয়েছে, অদ্বৈতাচার্য কি অপরাধ হয়েছিল প্রেম দিয়েছিল না, তো তাকে আবার তার চরণ ধরে লাগাতে হলো, তো কি অপরাধ হয়েছে শুনুন। তখন মহাপ্রভু বলছেন হ্যাঁ এর কি অপরাধ হয়েছে, না মহাপুর বড় ভাই বিশ্বরূপ ছিল না, এই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের কাছে ভাগবত কথা শুনতে যেতেন, আর অদ্বৈত আচার্য তখন এই নিমাইকে দেখেছেন, তখন বিশ্বরূপ নিমাইয়ের বড় ভাই অদ্বৈত গীতা ভাগবত শুনতে যেতেন, নিমাই তখন ছোট শিশু ছিল। অদ্বৈত আচার্য পরবর্তী সময় এক সময় বলছেন হ্যাঁ যে নিমাই যে ভগবান ভক্তরা জানতে পারছে অদ্বৈতাচার্যকে বলতে গিয়েছে, অদ্বৈতাচার্য একদিন বলছেন হ্যাঁ আমি জানি, আমি ছোটবেলা থেকে দেখছি তার ভাই বিশ্বরূপ যখন কথা শুনতে আসতো তো কথার মাঝে ও আসতো, আর তার কত সুন্দর দেখতো, এসে বলতো ও দাদা মা ডাকছে ভাত খাবে আসা। তো এখান থেকে বোঝা যায় বাঙালিদের ভাতটা কত প্রিয়। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে নিমাই বলছে মা ডাকছে ভাত খেতে আসা, তো তো এই যে নিমাই যেত ডাকতে তারপর তো আস্তে আস্তে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেছেন, তো সচ্ছী মার খুব রাগ হয়ে গেছে, ছচিমার রাগ হবেই, কোন ছেলে যদি তার বাবাজি হয়ে যায়, যে বাবাজি করে নিয়ে যাবে তাকে যতবার গালাগালি, আমার তো শুনি কত গালাগালি, সব গালাগালি শুনতে, নারদ মুনিও কত গালাগালি শুনে অভিশাপ প্রাপ্ত হয়েছে দক্ষ প্রজাপতি তার ছেলেদেরকে বাবাজি বানিয়ে দিলেন। তাই দক্ষ প্রজাপতি বললো, আমি অভিশাপ দিচ্ছি তুমি এক জায়গায় থাকতে পারবে না, হ্যাঁ ঘর ছাড়াই ঘুরতে থাকবে। তো সেইরকম সচি মাতা তার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তার মনে খুব দুঃখ পাচ্ছে। তো আস্তে আস্তে নিমা যখন বড় হয়েছে, নিমাইও যাওয়া শুরু করেছে অদ্বৈত আচার্যের কাছে। তো সচি মাতার বড় চিন্তা হয়ে গেছে। সচি মাতা একদিন রাগ করে বলছে, এর নাম অদ্বৈত কে দিলে, নম্বর ওয়ান দ্বৈত এটা, আমার একটা ছেলেকে নিল, আমার স্বামী নাই কেউ নাই, আর একটা ছেলেকে বাবাজি করে দিয়েছে, আর এইটা নিমাই আছে তার মুখটা কি আমি বেঁচে আছি, আর আমার নিমাইকে না প্রাণটা নেবে, এর অদ্বৈত নাম কে দিয়েছে, একটু তার পুত্রের প্রতি স্নেহ থাকার দরুন সেইটুকু বলে দিয়েছে একদিন অদ্বৈত আচার্যকে, যে এর নাম কে অদ্বৈত দলে দ্বৈত নম্বর ওয়ান। তো সেটা মহারাজের বিরাট অপরাধ হয়ে গেছে। অদ্বৈত আচার্য অপরাধ নেয় না, ও যা বলেছে পুত্র স্নেহবস্তা কোনো অপরাধেই নাই, সেইটুকু যদি মহাপ্রভু অপরাধ বলে গ্রহণ করেন আর তার জন্য কৃষ্ণপ্রেম তাকে বঞ্চিত করেন, তাহলে আমাদের হালাত কি দেখুন। তাহলে আমরা যে কৃষ্ণপার লোভে এখানে এসেছি, তাহলে কৃষ্ণপ্রেমটা কত দূরে এখান থেকে বোঝা যাবে। তো এইটা দৃষ্টান্ত মহাপ্রভু রাখছেন যে আমাদেরকে জানতে হবে। জগের মাধ্যমে উদ্ধার করেছেন, চাপাল গোপালকে উদ্ধার করতে পারতেন না সেরকম, চাপাল গোপাল কেন সেরকম উদ্ধার করলেন না, জগাই মাধবকে উদ্ধার করলেন, কিন্তু জগাই মাধবকে উদ্ধার করার সময় মহাপ্রভু বলেছেন জগাই মাধবকে, জগাইকে উদ্ধার করেছেন, মাধাইকে বলছে তোমাকে আমি মারবো, শেষ করে দেবো সুদর্শন চক্র দিয়ে। তখন মাধাই বলছে কেন আমাকে আপনি মারবেন, আমি তো পুরাণে পড়েছি যে অসুরেরা আপনাকে মারতে এসেছিল, তাদেরকে আপনি উদ্ধার করেছেন, আমাকে কেন উদ্ধার করবেন না। তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ কেউ যদি আমাকে মারতে আসবে তাহলে আমি উদ্ধার করবো, কোন ভক্তের কাছে আসলে তার কোনো উদ্ধারের গতি নেই। তখন আবার সে মাধাইকে নিত্যানন্দ প্রভু শরণাগত হতে হয়েছে, তখন সে মহাপ্রভু কৃপা প্রাপ্ত হয়েছে। সে জগাই চাপাল গোপাল, চাপাল গোপাল হচ্ছে তার আর একটা দৃষ্টান্ত, যে কিভাবে চাপাল গোপালকে তো মহাপ্রভু কৃপা করতে পারতেন, আমরা অত করুণাময় অত উদার মহাবদান্য বলছি, তাহলে জগাই চাপাল গোপালে কেন শাস্তি দেওয়া হলো, চাপাল গোপালকে শাস্তি দেওয়া হচ্ছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, নাহলে আমরা শিখবো না যে বৈষ্ণব অপরাধ। চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিত, চাপাল গোপাল কি কালী চণ্ডী উপাসনা করতেন, শাক্ত ছিলেন, তো তখন তো নবদ্বীপে শাক্তের পীঠস্থান ছিল, শীতলা চণ্ডী এইসব পূজা বেশি ছিল, তখন বৈষ্ণবদের সংখ্যা খুব কম ছিল। চৈতন্য ভাগবত এরকম বর্ণনা করা আছে, তখনকার সময় বৈষ্ণবরা লুকিয়ে লুকিয়ে গীতা ভাগবত পাঠ করত, কোচিত কোথায় ব্রাহ্মণরা পর্যন্ত কেউ এই ভক্তি লাইনে ছিল না, এটা শক্তির পীঠস্থান ছিল তখনকার সময়। তো চাপাল গোপাল যখন মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, চাপাল গোপাল নাকি শ্রীবাস অঙ্গনে গিয়ে সব ভবানীর পূজা উপকরণ সব রেখে দিয়েছে লোকেদের দেখাবার জন্য, সে পঞ্চমকা রেখে দিয়েছে। পঞ্চমকার জানেন, পঞ্চমকার আছে মাছ, মাংস, মদ্য, মেয়ে আর মড়া, মনে থাকবে এই পাঁচটা দিয়ে তান্ত্রিকরা উপাসনা করে, পঞ্চমকার বলে। এই পাঁচটা না থাকলে তাদের পূজা হবে না, এই পাঁচটা দরকার অবশ্যই। তো তখনকার নবদ্বীপে এই অবস্থা ছিল, এই মদ্য মাংস মেয়ে মড়া এইসব নিয়ে তারা উপাসনা করত। তো ভবানী পূজার উপকরণ নিয়ে রেখে দিয়েছেন, আর সকালে সব লোক জানবে যে ভবানী পূজা করে রাতে বসবাসে, আর শ্রীবাস ঠাকুর তো বৈষ্ণব, তো তিনি বল সবাইকে ডেকে নিয়েছেন, তিনি কি বলবেন, তিনি তর্ক করছেন, আরে না না আমাকে বদনাম দেওয়ার জন্য কেন কেউ করেছে একটা, এটা বলছে না শ্রীবাস ঠাকুরের মনের ভাবটা কি, আমাকে বদনাম দিতে করছে, না 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 আমি তো ভবানী উপাসক নয়, আমার হলে এরকম করতাম না, না 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 আমাকে বদনাম দিতে এরকম করছে, সে কি শিবাস কি বলছেন করছেন, সব ডেকে নিয়ে আসেন, আরে আসো সবাই দেখো, আসলে আমি একটা ভণ্ড, আমি বিষ্ণু ভক্ত নই, আমি রাত্রে লুকে লুকে ভবানী পূজা করি, সবাই ডেকে দেখাচ্ছেন, আর বৈষ্ণব তো সবাই জানে, আর সবাই ডেকে পরিষ্কার করে দিয়েছে, সবাই বুঝতে পেরেছে চাপাল গোপাল এরকম করেছে। তারপরে চাপাল গোপাল যে ব্রাহ্মণ ছিল তার কুষ্ঠ হয়ে যায় সে লোকটার, তো কুষ্ঠ তারপর মহাপ্রভু পুরী চলে যান, 3 বছর অতিবাহিত হয়। মহাপুরুষ তারপরে একবার আসেন, আবার সে চাপাল কপালকে মহাপুরুষ চরণে আমার অপরাধ হয়ে গেছে ক্ষমা করো। মহাপুরুষ না তো আমি তোমার ক্ষমা করার ক্ষমতা আমার কাছে নেই, তুমি যার কাছে অপরাধ করছো তার কাছেই যাও, সেই তোমাকে ক্ষমা করতে পারে। তো এই সমস্ত দৃষ্টান্ত থেকে, মাধায়ের মনোভাব থেকে, সচি মাতার দৃষ্টান্ত থেকে, আর চাপাল কপাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহাপুরুষ সুন্দর দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে বহু পাপ করলে পাপ থেকে দিন উদ্ধার করবে, কিন্তু অপরাধ যতক্ষণ আমাদের থাকবে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে না। সেজন্য বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে চৈতন্য ভাগবত বর্ণনা করছেন যে জগাই মাধাই অত বড় পাপি ছিল, অত বড় পাপি ছিল যে তার পাপের ব্যাখ্যা শোনাতে চিত্রগুপ্ত বলছে যমরাজকে, যমরাজ চাইছেন কত পাপ করেছে কত পুণ্য করেছে। চিত্রগুপ্ত বলছে যমরাজ এই রাস্তায় কি করে আপনাকে বলবো, এরা অত পাপ করেছে এই পাপের রেকর্ড আমাদের গোডাউন ভর্তি আছে, 1,00,000 লোক 1 মাস লাগলেও শেষ করতে পারবে না। জানেন না তখনকার সময় হয়তো জমদূতরা সব রেকর্ড চেতন লেখে লেখে রাখতে, কিন্তু কম্পিউটার বেরিয়ে গেছে, জমদূত কম্পিউটার ব্যবহার করছে না যাই না, তখনকার সময় বলেছে গোডাউন ভর্তি ছিল, হ্যাঁ বিরাট গোডাউন। তো অত বড় পাপ, সে বৃন্দাবন দাস ঠাকুর প্রশ্ন উত্থাপন করছেন যে অত বড় পাপি কি করে কৃষ্ণ প্রেম পেল। তো তার উত্তর বৃন্দাবন দাস বলছেন কি করে ও যোগ্য হলো কৃষ্ণ প্রেম পেতে, না ওরা বড় মদ্যপ ছিল, মদ পান করতো তাই কৃষ্ণ প্রেম পেল। তা খুব ভালো তো, মদ পান করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, তাহাপরে বুঝছে না মদ্যপান করে ওরা মদ খেয়ে সবসময় গুম হয়ে থাকতো আর সবসময় অসৎসঙ্গে থাকতো, সেজন্য কখন সাধু সঙ্গ পেত না, সাধু নিন্দার সুযোগ পায় না, ওই সাধু অপরাধ করার সুযোগ পায় না, সাধু নিন্দা করার সুযোগ পায় না, সবসময় মদ খেয়ে মদে গুম হয়ে থাকতো। তো সেই একটা ওদের বাঁচিয়ে দিয়েছে। তো হাজার হাজার লক্ষ লক্ষ পাপ করলে কি হবে যদি বৈষ্ণব অপরাধ করে না। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে বৈষ্ণব অপরাধ খুব একটা গুরুতর বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। আরেকটা দৃষ্টান্ত মহাপুর রেখেছেন দেবানন্দ পণ্ডিতের মাধ্যমে। দেবানন্দ পণ্ডিত যখন মহাপুর ফিরে এসেছেন, সে দেবানন্দ পণ্ডিতকে ভর্সনা করছেন, কেন দেবানন্দ পণ্ডিত এইরকম মহাপ্রভুষ তার মহাভাব প্রকাশ সময় এটা বলেছেন, ডেকে বলেছেন শ্রীবাস ঠাকুরের ডেকে বলেছেন শ্রীবাস শোনা, তোমার মনে আছে তুমি একদিন দেবানন্দ পণ্ডিতের সভায় গিয়েছিল, দেবানন্দ পণ্ডিত তার শিষ্যদের কিনে ভাগবত পাঠ করছিল, তো তার ভাগবত পাঠ শ্রবণ করে শ্রীবাস পণ্ডিত একদম বিভোর হয়ে পড়েছেন। ভাগবতের লক্ষণ আছে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়, প্রতি শ্লোকের মধ্যে প্রতি অক্ষর শুদ্ধ ভক্তকে ভাব জাগাতে পারে। তো তার কথা শুনে শ্রীবাস পণ্ডিত তো খুব জোরে কান্না শুরু করেছেন, ভাগবত পাঠ কান্না শুরু করতে তো দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা এ চুপ করে থাক, আমাদের কথা শুনতে বিশৃঙ্খলা আছে, তো উনি তো বুঝতে পারছেন বাহ্য জ্ঞান নেই, তো শ্রীবাস পণ্ডিত বাহিরে তুলে নিয়ে এসেছেন। তো মহাপুর বলছেন যে শিষ্যরা যেরকম মূর্খ, গুরুও সেরকম মূর্খ বুঝলো না, শিষ্যরা তখন দেবানন্দ পণ্ডিত বলে না যে ওদেরকে বারণ করে না না ওকে বাহিরে নিয়ে যাও না, তোমার শুদ্ধ ভক্তি বুঝতে পারে না। তখন মহাপ্রভু মহাভাব প্রকাশে বলছেন শ্রীবাস তোমার যখন তারা বাহিরে রেখে দিয়ে তুমি খুব দুঃখ পাচ্ছিল ভাগবত কথা শুনতে না পেরে, তখন আমি তোমার হৃদয়ে প্রবেশ করে ভাগবত রস আস্বাদনের আনন্দ আবার উদ্ভূত করিয়েছি, তোমার মনে আছে? শ্রীবাস বলছে হ্যাঁ প্রভু আমার মনে আছে। তো মহাপ্রভু শ্রীবাস ঠাকুর যে এরকম কথা শুনতে গেছেন দেবানন্দ পণ্ডিত সে অপরাধ করেছে তার শিষ্যরা, তখন গিয়ে শ্রীবাস পণ্ডিত অন্তরে তিনি আবির্ভূত হয়, তাকে ভাগবত কথা শ্রবণের আনন্দ দিয়েছেন, আর সেই সঙ্গে সঙ্গে এই দেবানন্দ পণ্ডিত তার শিষ্যদেরকে কেন বন্ধ করে না, এই অপরাধ করেছে। তখন মহাপ্রভু আবার এসে সে দেবানন্দ পণ্ডিত সেন অপরাধ ক্ষমা করেছেন। তো এইভাবে আমরা দেখতে পারছি যে মহাপ্রভু এই অপরাধের প্রতি খুব সতর্ক ছিলেন, তিনি স্বয়ং আচরণ করে দেখেছেন, তিনি কাউকে অপমান করাতেন না। আমাদের জীবনে যেরকম আমরা মনে করি কাউকে যদি আমরা অপমান করাতে পারি তাহলে আমি আমার জয় হয়েছে, যতক্ষণ তাকে রেখে দুটো কথা বলে তাকে কষ্ট না দিচ্ছি সে পর্যন্ত আমার মনটা দুঃখ দুঃখ করে, ওকে দুটো কষ্ট দিলাম না মনে, কিন্তু দুটো কথা বলবো সে রাগে যেন সে দুঃখ পায়। হ্যাঁ মহাপ্রভু খুব সতর্ক ছিলেন এই ব্যাপারে, মহাপ্রভু কত লোককে পরাস্ত করেছেন, কিভাবে তা পরাস্ত করতেন কিভাবে? যে আমরা আমরা দেখি প্রকাশানন্দ সরস্বতী, সে বনারসের বিরাট বড় পণ্ডিত, হাজার হাজার মায়াবাদী শিষ্য তার ছিল, সে তাদের গুরু ছিলেন তিনি। তো মহাপ্রভু তো গিয়ে বনারসে ছিলেন, তপন মিশ্রের বাড়িতে যাওয়ার সময় ছিলেন। তো তপন মিশ্র তো চাইছে কি মহাপ্রভু যদি এই মায়াবাদীদেরকে উদ্ধার করতে পারেন, কিন্তু মহাপ্রভু তো বলছে মায়াবাদী কৃষ্ণ অপরাধী, মায়াবাদীদেরকে উদ্ধার করবে না, পাশণ্ডী তারা। তো মহাপ্রভু বৃন্দাবনে চলে গেছেন, তখন ফিরে এসেছেন, তখন আবার তপন মিশ্র হয়েছে এই মায়াবাদীর কাছে মহাপ্রভু নিয়ে উদ্ধার করবে। তখন কেউ এসে যেন নিমন্ত্রণ করেছে, তো মহাপ্রভুকে ডেকে নিয়ে গেছে, তোরা সব বড় মঞ্চে বসে আছে এরকম সব সন্ন্যাসীরা। তো সাধারণত মঞ্চে সন্ন্যাসীরা বসে আছে, আমরা কি করি, আমরা দণ্ড টণ্ড ধরে একদম ভালো গিয়ে ওদের সঙ্গে বসে পড়ি, মনে মনে ভাবি বড় বড় মহারাজদের সঙ্গে আমিও বসেছি, আমিও কম নেই, আমাদের ভাবটা এরকম থাকে। কিন্তু মহাপ্রভু কিরকম ভাব ভালো দেখুন, মহাপ্রভু তার উপর বসে আছে, আর যখন তার পা ধুয়ে মহাপ্রভু গিয়ে সেখানে নম্র হয়ে বসে আছে। জগৎকে বিনয়ের ভাবটা কিরকম মহাপ্রভু দেখাচ্ছেন। আর যখন তারাখন গিয়েছে, তারা সব দম্ভ করে দণ্ড ধরে বসেছিল, মহাপ্রভু ভাব দেখে তারা তো মায়াবাদী তর্ক করবে, তারা ভাবছে কি, তো মহাপ্রভু গেলে তার সাথে তর্ক করবে, কিছু এরকম হবে একটা। মহাপ্রভু যেরকম অবস্থা বসে আছেন, তো তারা সব আসন ছেড়ে দিয়েছে, মহাপ্রভু হাত তুলে নিয়ে গেছেন। মহাপ্রভুকে বলছেন, তারা বলছেন প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসীরা, যে তুমি তো সন্ন্যাস নিয়েছ, তো মহাপ্রভু মায়াবাদী সম্প্রদায় থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন, তো তুমি আমাদের সম্প্রদায়ের লোক, তা তুমি ভাবুকের মতন নাচ গান করো, এরকম করো কেন? তো মহাপ্রভু কি বলছেন, বলছেন আমি কি, আমি তো বেদ বেদান শাস্ত্র জানি, আমি 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 তো মূর্খ, গুরু আমাকে মূর্খ দেখে শাসন করেছে, মূর্খ থেকে বলে তোমার দ্বারা কিছু হবে না, তুমি হরিনাম করো বসে। তেরকম সব বলার পরে মহাপ্রভু যেখানে যাবেন প্রথমে খুব নম্র, আমি তো কিছুই জানি না, আপনারা কিছু বলুন, আমি শুনি, আমি অজ্ঞান বালক। সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছেন, ইয়ং বয়সে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, তো সার্বভৌম ভট্টাচার্য দেখে বলছে গোপীনাথ আচার্যকে, যে দেখো এই তো ছেলেটা খুব ভালো, কিন্তু অত কম বয়সে সন্ন্যাস নিয়েছে, এতে কোনো বেদান্ত জ্ঞান নেই, এ সন্ন্যাসীকে কি করে ধরে রাখতে পারবে? তো ওকে বলো আমি একটু বেদান্ত শেখাই, আর যদি দরকার হয় এতে নিম্ন স্তরের সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমি ওকে আবার দীক্ষা দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো গোপীনাথ আচার্য রেগে গেছে, তুমি কি জানো এবার একে, একে তো বেদান্ত শেখাবে, এই তো বেদ বেদান্ত নিজেই, সারমটা তো বুঝছে না। তো মহাপ্রভু বলছে হ্যাঁ ঠিক বলেছে, আপনি তো আমার পালক, আপনি আমার পিতার, আপনি যদি না শেখাবেন আমাকে আর কে শিখাবে, আপনি বলুন আমি একটু বেদান্ত শুনি আপনার কাছ থেকে। তো 7 দিন ধরে মহাপ্রভু চুপচাপ বেদান্ত শুনছেন। তা সারমটা বলছে কি বাবা, তুমি 7 দিন ধরে বেদান্ত শুনছ, হুঁ গো কিছু বলছো না, তুমি কি সব বুঝতে পারছ, না কিছু না বুঝতে পারলে তো প্রশ্ন জিজ্ঞাসা করে, প্রশ্নও করছে না। তোর মহাপ্রভু চুপচাপ শুনছিল, তার মহাপ্রভু স্বরূপ প্রকাশ করেছে, হ্যাঁ তুমি যা শ্লোক বলতো তো সব বুঝতে পারছি, তোর ব্যাখ্যা যা বলতো কিছুই বুঝতে পারি না। হ্যাঁ আমরা তো প্রাঞ্জল ব্যাখ্যা বুঝতে পারে না, সব ভুল ব্যাখ্যা বলছো তুমি। তো মহাপ্রভু প্রথম যেখানে যায়, মহাপ্রভু এটা কায়দা ছিল, এ আমাদের মতন নয়, আমরা যেখানে যাবো কত জ্ঞান আছে ঝাড়তে চেষ্টা করি না, হ্যাঁ এই বড় বড় শ্লোক দিয়ে কার সঙ্গে কথা বলতে হলে, কিন্তু মহাপ্রভু সেরকম সে কায়দা কোথায় প্রয়োগ করে না, মহাপ্রভুর কায়দা এটা ছিল না, আমরা দুটো কথা জানলেও ঝাড়তে শুরু করি, কিন্তু মহাপ্রভু বকার মতন বসবে শুনবে, কিছুই আমি যখন জানি না, আর সব শোনার পরে তার ভালো মেডিসিনটা দেবে তারপরে। হ্যাঁ তো প্রকাশানন্দ সব সেরকম বুঝিয়েছেন, সার্বভৌমাচার্য সেরকম জয় করেছেন। কিন্তু মহাপ্রভুর একটা লক্ষণ ছিল খুব প্রেস্টিজ, কারোর সম্মান যেন ক্ষতি না হয়, সম্মান হানি না হয়, কেউ যেন অপদস্থ না হয়, এটা মহাপ্রভু ভালো সুন্দর কায়দা ছিল। কেশব কাশ্মীর দিগ্বিজয় পণ্ডিত, সারা বিশ্ব দিগ্বিজয় পণ্ডিত, শত শত তার শিষ্য হাতি ঘোড়া নিয়ে সারা ভারত ভ্রমণ করছে, কে পণ্ডিত আছে আমার সঙ্গে এসে তর্ক কর, আর দক্ষিণ ভারত পশ্চিম ভারত তো সব পণ্ডিতের জয় করেছে, সে নবদ্বীপে এসেছে। এ কেশব কাশ্মীর সে এইরকম পণ্ডিত ছিল, মানে সরস্বতী উপাসনা করে সরস্বতী নাকি তার জিহ্বাতে বাস করতেন, এটা মন্ত্র আছে, এই মন্ত্র যদি 300,000 বার জপ করবে তাহলে সে জুহা সিদ্ধ প্রাপ্ত হয়ে যাবে, সে যা বলবে তা ঠিক হবে। সে মন্ত্রটা আমি জানি, আপনি জানতে চান? হ্যাঁ, কারা কারা জানতে চান বলুন। ঠিক আছে, এই মন্ত্র জেনে কেশব কাশ্মীর কি অবস্থা আছে প্রথমে শুনো, তারপর মন্ত্রটা লাগবে না বলবে আমাকে। তো সেই মন্ত্র জপ করে ও সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আরো নবদ্বীপ যখন আসবে আর পণ্ডিতের সব ভয় পেয়ে গেছে, সবাই জানে এ সরস্বতী সাধক সিদ্ধি পেয়ে তাকে কে পণ্ডিত জয় করবে। আর বড় বড় পণ্ডিতেরা কে বলছে, এ আমি একটু আমার মেয়ে বাড়িতে দেখতে যাব, কে বলছে আমি জামাইকে দেখতে আছি, কে বলছে আমার পেট ব্যথা করছে, এসব লুকিয়ে বসে আছে, আর কেউ বেরোচ্ছে না তার সঙ্গে তর্ক করবার জন্য। তখন কোলাবল করছে, আরে এটাকে নিমাইয়ের কাছে পাঠিয়ে দাও। তখন নিমাই বড় পণ্ডিত প্রফেসর টোল খুলেছে, এই নিমাই তো ছোট ছেলে, হ্যাঁ ও যদি পরাস্ত হয়ে যায় তাহলে আমাদের কোনো বদনাম হবে না। ও নবদ্বীপে এসে এই নিমাইকে পরাস্ত করে গেছে, বড় বড় পণ্ডিতরা মনে করছে। তো তখন নিমাই তার ছাত্রদেরকে নিয়ে গঙ্গার তীরে ঘুরছেন। তখন কেশব কাশ্মীর এসেছে, নিমাই তার শিষ্যদেরকে নিয়ে বসে আছেন গঙ্গার তীরে, খুব সুন্দর হাওয়া খাচ্ছেন। তখন কেশব কাশ্মীর জিজ্ঞাসা করছে, যে তুমি কে? মহাপ্রভুকে তো সম্মান দেন, কেশব কাশ্মীর বিদ্বান পণ্ডিত, সব সবাইকে সম্মান করতেন মহাপ্রভু, সবাইকে সম্মান করতেন। তো হম্মা কাছেন জিজ্ঞাসা করছে, তুমি তুমি তোমার কি, তুমি কে, তোমার পরিচয় কি? তো বলছে আমি হচ্ছে নিমাই। তো কেশব কাশ্মীর তো শুনেছে নিমাই পড়ে, ও তুমি নিমাই, আমি শুনি তুমি মহাপণ্ডিত। ও তো খুঁজছে, সবাই তো লুকিয়ে পালিয়েছে, এ তো খুঁজছে কার সঙ্গে আমি তর্ক করবো। তার্কিক লোক যারা না তাদের মুখটা সঙ্গে খুশখুশ করতে থাকে, কাকে পেলেই তর্ক করবে। তো সে হচ্ছে আমরা ভালো ক্লায়েন্ট পেলাম, এর সঙ্গে একটু তর্ক করবো। ও তুমি নিমাই, আমি শুনেছি তুমি মহাপণ্ডিত। না না আমি কি পণ্ডিত, হ্যাঁ আমি তোমার সাথে তর্ক করতে চাই, তুমি কি জানো আমাকে বলো। না না আমি কি জানি, আমি একটু ব্যাকরণ ট্যাকরণ জানি, একটু টোল খোলে এখানে বসে আছি, এদেরকে পড়ে আমার কোনো জ্ঞান কিছু নাই। তো আমি কিন্তু আমি শুনেছি আপনি তো মহাপণ্ডিত, আপনি কিছু বলুন আমি শুনি। তখন দিগ্বিজয় পণ্ডিত বলছে, হ্যাঁ আমি পণ্ডিত বই কি, অবশ্যই আমি পণ্ডিত, তুমি কি শুনতে চাও বলো, যা শুনতে চাও আমি বলবো। তো নিমাই বলছেন, আমি আর কি শুনবো, আমরা তো গঙ্গা মার তীরে বসে আছি, আপনি যদি কৃপা করে গঙ্গা মার স্তব স্তুতি একটু করেন তাহলে আমি শুনে কৃত্য কৃত্য হতাম। তখন কেশব কাশ্মীর গঙ্গার স্তব করতে শুরু করেছেন, মানে সে অত গঙ্গা স্রোত যেভাবে হু 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 করে বলে যাচ্ছেন 100টা শ্লোক, আর সে 100টা শ্লোক বলছেন কোনো বই পড়ে যে মুখস্থ করে এসেছেন তা নয়, অন দি স্পট সেই স্থানে অত বিদ্বান সরস্বতী আর জুহাতে বসে আছে না, কিন্তু বলছেন তো বলে 100 শ্লোক বলে গেছেন। তো বলে বলছেন কেমন হলো আমার প্রস্তাবটা, উপস্থিত কেমন হলো? তো মহাপ্রভু বলছেন, হ্যাঁ খুব ভালো হয়েছে, তো খুব ভালো হয়েছে, কিন্তু তোমার শ্লোকে একটু ভুল রয়ে গেছে। আমার শ্লোকে ভুল রয়ে গেছে, একে তো বলতে কেউ সাহসই করে না। মহাপ্রভু তোমার 100 শ্লোক বলেছ, 100 শ্লোকে ভুল কি বলবো, 1টা শ্লোকে মহাপ্রভু 5টা ভুল দেখিয়েছে। তো সে একটু হতবাক হয়ে গেছে, আরে আমি যে শ্লোক বললাম তো কোনো বইতে নেই যে মুখস্থ করে ভুল ধরবে, আমি এক্ষুনি তৈরি করে এখানে বললাম, আর আমি যে স্পিডে বলছি গঙ্গার স্রোতের মতন, আর এর কি বুদ্ধি বিচক্ষণ, তাকে সেগুলো মুখস্থ করে ফেলেছে, তা ভুলও ধরে ফেলেছে, 5টা ভুল দেখিয়েছে। শিল ভক্তের সে মহারাজ তার মধ্যে একটা ভুল বলছিলেন, সেই ভবানী ভর্তা নাকি বলেছিল, এটা সব ভবানী ভর্তা। তো ভবানী ভর্তা মহারাজ বলছিলেন, ভবানী মানে কি, ভব মানে কি শিব, শিবের যে স্ত্রী সে ভবানী। তো মহাপ্রভু বলছেন, ভবানী ভর্তাও বলছে তো, মানে ভবানী ভর্তা, তো ভবানী ভর্তা মানে কি, মানে ভবানীর স্বামী। তো ভবানী মানে তো, মানে ভবানী ভর্তা মানে তো শিব, মানে মহারাজ বলছিলেন যে ভবানী ভর্তা মানে পার্বতীর আর একটা স্বামী কেউ রয়েছে, সেখানে ভবানী ভর্তা তাকে বলছে। তো এইভাবে মহাপ্রভু একটা ভুল, 5টা ভুল দেখিয়েছে। তো তখন সে বুঝতে পেরেছে পরাস্ত হয়েছে, তারপরে দিয়ে কে খাওয়া দাওয়া কিছু করে না, সে সরস্বতী উপাসনা করছে, মা তুমি আমাকে এরকম পরাস্ত করে দিল, ছোট শিশুর কাছে পরাস্ত করে দিল, খাওয়া দাওয়া না করে শুয়ে আছে। তো মা সরস্বতী স্বপ্নে দেখেছেন যে কেশব কাশ্মীর আমি তোমাকে সবার কাছে জয় করিয়েছি, কিন্তু তুমি যাকে জয় করতে গিয়েছো সে তোমার পতি, তার কাছে আমি কি প্রভাব দেখাতে পারি? হ্যাঁ, তখন সে বুঝতে পারেছে যে নিমাই একটা সাধারণ পণ্ডিত নয়। তো এই সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে নিমাই তো এই দিগ্বিজয় পণ্ডিত যে তর্ক করে পরাস্ত করতে চায়। নবদ্বীপ তার শেষ স্থান ছিল, সারা ভারত ঘুরে এসে নবদ্বীপ থেকে দিগ্বিজয় সার্টিফিকেট পেলে ও দিগ্বিজয় হয়ে যাবে। তো নিমাই অত বড় পণ্ডিত, সব পণ্ডিতদের ডেকে বসে তাকে পরাস্ত করতে পারতেন, কিন্তু নিমাই সেটা করলেন। নিমাই বলছেন তার শিষ্যদেরকে, ইয়ে খুব বিজ্ঞ ব্যক্তি, খুব তার প্রেস্টিজ সম্মান রয়েছে, তো সবার কাছে তোকে আমি পরাস্ত করি ও অপদস্থ হবে। সেজন্য নিমাই পণ্ডিত এই তর্ক করে পণ্ডিতদের সমাজে না ডেকে এরকম ব্যবস্থা গঙ্গাধারে বসে তার শিষ্য কয়েকজনকে নিয়ে আর তার মধ্যে তাকে তার পরিবর্তন পরিবর্তন আনেছেন। তো এইখান থেকে মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন আমরা কাউকে সবার কাছে অপদস্থ করতে চেষ্টা করবো না, যেটাকে আমাদের স্বভাব। আর আমরা নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করে আনন্দ পাই, হ্যাঁ, কাউকে যদি সবার সামনে অপদস্থ করাতে পারি আমরা, কারণ আমাদের সেই বাক কন্ট্রোল নেই, বাক সংযমতা নেই। হ্যাঁ, সে আমরা যাকে তাকে এরকম অপদস্থ করাতে আমরা এরকম চেষ্টা করতে থাকি। তো মহাপুরুষ কাকে যে কিভাবে করুণা করেন তা করুণার বৈচিত্র্য রয়েছে, যেমন মাধুর্যের বৈচিত্র্য রয়েছে, সেরকম জগাই মাধাকে একবার এক প্রকারের করুণা করছেন। সে কাউকে, সে শিবানন্দ সেন কুকুরকে নারিকেলের প্রসাদ দিয়ে তাকে উদ্ধার করছেন, জগাই মা এই ঝাড়িখণ্ডের বনের পশুপক্ষী সব দর্শন দিয়ে কাকে উদ্ধার করছেন, কাউকে তার কৃপা দৃষ্টি দিয়ে উদ্ধার করছেন, কাউকে 3 বছর কুষ্ঠ রোগে দিয়ে উদ্ধার করেছেন, অদ্বৈত আচার্যকে চর চাপড় মেরে তাকে উদ্ধার করেছেন। কাকে যে কিভাবে কৃপা করবে, ভগবানের কৃপা কাকে কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারি না। তো এইভাবে যেরকম ভগবানের মাধুর্যের বৈচিত্র্য রয়েছে, বিভিন্নভাবে তিনি মাধুর্যের রস আস্বাদন করছেন। তো মহাপ্রভুর ঔদার্য, হ্যাঁ, তার উদার ভাবের বৈচিত্র্য রয়েছে, ভিন্ন ভিন্ন ভক্তের কাছে ভিন্ন ভিন্ন লীলার মাধ্যমে তিনি জীবকে উদ্ধার করছেন। তো যাই হোক, আমার আজকের এই ক্লাসের উদ্দেশ্য ছিল আমাদেরকে এটা বোঝা উচিত যে মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন, আপনে আচরে ধর্ম জীবের শেখাও, তিনি স্বয়ং আচরণ করেন আর তার অনুগামী ভক্তদের মাধ্যমে আমাদের এরকম শিক্ষা দিচ্ছেন যে আমরা কীভাবে ভক্তি জীবনকে সফলতা করবার জন্য এই সমস্ত গুণাবলীগুলি আস্তে আস্তে আমরা অভ্যাস করবার জন্য চেষ্টা করতে পারি। যদি এটা লেকচার দিতে খুব সহজ, জীবনে অভ্যাস প্রয়োগ করা খুব কঠিন, কিন্তু এই আদর্শকে সামনে রেখে যে আমরা জীবনকে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমরা মহাপ্রভু কৃপার পাত্র হতে পারব। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।